প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাহলে সে বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফির যা রহে হ্যায় আহলে মহব্বত কে কাফলে, ফির ইয়াদ আ রাহা হ্যায় তয়বা হুজুর কা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজের মৌসুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা হজের পানে ছুটে গিয়েছে, অনেকে যাচ্ছে, অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ডাক পড়েছে, প্রিয় নবী মক্কী মদিনী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে ডাক পড়েছে, তারা মদিনার পানে, মক্কার পানে ছুটে গিয়েছে। ওই সকল হাজিরা যারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তারা সৌভাগ্যবান। এমন একদিন আসবে যে তারা কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করবে, সাঈ করবে, আরাফাতের ময়দানে অবস্থান করবে, মুজদালিফাতে অবস্থান করবে। তারা হজ সম্পন্ন করে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। অনেক হাজিরা প্রথমে মদিনাতে উপস্থিত হয়েছে, এরপরে তারা সেখান থেকে এহরাম পরিধান করে হজের উদ্দেশ্যে রওনা দিবে। এই যে একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহমানদের যে উপস্থিতি এবং হজের যে বিধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে যে সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। হজ যেহেতু ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে, ভিত্তি হচ্ছে হজ। আর এই হজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, তাদেরকে হজের মাসআলা মাসাইল শেখাও ফরজ রয়েছে তাদের জন্য। অনেকে হজে যায়, উমরা করতে যায়, কিন্তু দেখা যায় বিধান না জানার কারণে অনেক কিছু ভুল ত্রুটি হজের মধ্যে বা উমরার মধ্যে রয়ে যায়। অনেকে দেখা যায় সেখানে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। তাওয়াফ কীভাবে করবে, সাঈ কীভাবে করবে, তারপরে আরাফাতের অবস্থান এর আহকাম কী, মুজদালিফার আহকাম কী, অনেকে কুরবানি করার পূর্বে এহরাম খুলে বসে যায়, অনেক বিধিবিধান এর রয়েছে যা জানা অত্যন্ত জরুরি। তো ওই সকল হাজিগণ যারা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রত্যেকে বলবো আমাদের এই অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি বিশেষ করে হাজিদের জন্য এবং মাহে জিলহজ, জিলহজ মাসের এই যে 10 দিনের হজের অনুষ্ঠান কার্যক্রম এবং কোরবানির যে কার্যক্রম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদেরকে দেয়া হয়েছে, তো সেটির বিধান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এই অনুষ্ঠানে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা নিব ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে সেটির উত্তর দেয়া হবে। আজকের অনুষ্ঠানেও ওই সকল আশিকানে রসুল যারা আমাদেরকে এই অনুষ্ঠানে প্রশ্ন করেছে মুফতি সাহেবের কাছে হজের বিধান, এহরামের বিধান এবং অন্যান্য মাসআলা মাসাইল জিজ্ঞেস করেছে, তাদের প্রশ্ন চালানো হবে এবং তাদের উত্তর ইনশাআল্লাহ আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব, আজকেও যিনি আমাদের সাথে রয়েছেন, তিনি মুফতি শফিক আত্তারি মাদানী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। তো যে সকল ইসলামী ভাইরা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার চালানো হচ্ছে, আপনারা নিজের ভিডিও প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করা হবে আপনাদের সেই প্রশ্নের উত্তর আমরা অনুষ্ঠানে চালাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোথায় থেকে কোন ইসলামী ভাই হজের কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন
মুফতি সাহেবের কাছে। আমার এই প্রশ্ন হলো এটা, কখনো কখনো কিছু লোককে দল বেঁধে সমস্বরে তালবেহ পড়তে দেখা যায়, এর হুকুম কি?
জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? আপনিও মাশাআল্লাহ হজ করেছেন, হজে গিয়েছেন, আমারও সৌভাগ্য হয়েছে। তো ওখানে দেখা যায় যে দলবদ্ধ হয়ে জোরে উচ্চ স্বরে অনেকে তালবিয়া পড়তে থাকে, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান রয়েছে এবং সেখানে গিয়ে কোন কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা জরুরি, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন।
গ্রুপরত অবস্থায় যদি আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে উচ্চ স্বরে কেউ তালবিয়া পাঠ করে অথবা উচ্চ আওয়াজে জিকির করে, দেখুন এটা নিষেধ তো নয়, নিষেধ নেই, পড়তে পারে, পড়াও জায়েজ। তবে যে সমস্ত জায়গায় উচ্চ আওয়াজে জিকির করা নিষেধ রয়েছে তেমন কিছু জায়গা রয়েছে। এখন কোনো ব্যক্তি নামাজ পড়ছেন, এদিকে কেউ উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা শুরু করে দিল, তো এখানে তাকে নিষেধ করা হবে। অনুরূপভাবে কিছু লোক ঘুমাচ্ছে, আরাম করছে, আর সে জায়গাও আরাম করার, কেউ আসলো, সে উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা শুরু করলো, জিকির করতে লাগলো, এখন তাকেও নিষেধ করা হবে। যদি এমন কোনো প্রতিবন্ধকতা না থাকে, যেমনিভাবে বাসে করে লোকেরা যাচ্ছে সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ উচ্চ করতে থাকে, অনুরূপভাবে কাফেলা যাচ্ছে সেখানেও পাঠ করছে, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, করতে পারে। পুরুষ করবে, মহিলারা করবে না। মহিলারা উচ্চ আওয়াজে করবে না, ওনারা ততটুকু আওয়াজে পড়বে যে তাদের কান শুনতে পাচ্ছে। হ্যাঁ, কিছু লোক তাওয়াফের সময়েও উচ্চ আওয়াজে দোয়া পাঠ করে। দেখুন যে পড়া তো জায়েজ রয়েছে, কিন্তু এতটা উচ্চ আওয়াজ করবেন না যে আপনার কারণে অন্য কারো সুবিধা হচ্ছে, এটা তখন করবেন না। বরং এতটুকু আওয়াজ আপনি পড়ুন যে আপনার নিজের কান শুনতে পাচ্ছে। এভাবে কিছু লোক মোনাজাত করে, না তো পরে কেউ বাংলাতেও সেখানে মোনাজাত করে, অসুবিধা নেই, কিন্তু আওয়াজ স্বাভাবিক রাখবে, এতটুকু রাখবেন যে আপনার উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে অথবা জিকির করতে অথবা পড়ার কারণে অন্য কারো অসুবিধাও না হয়, অন্যের ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধাও না হয়।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করেছেন। যারা হজে গিয়েছেন, কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা মদিনাতুল মুনাওয়ারে রয়েছেন, কিছুদিনের মধ্যে তারা মক্কাতুল মুকাররমায় উপস্থিত হবে, প্রত্যেককে বলবো যে তালবিয়া পাঠ করার যা পদ্ধতি আমাদেরকে মুফতি সাহেব দিয়েছেন, যে আমরা দলবদ্ধ হয়ে যদি পড়ি আমাদের আওয়াজ যেন নিম্ন স্বরে থাকে, কেউ যেন কষ্টে পতিত না হয়, অন্যান্য নামাজিদের যেন কোনো সমস্যা না হয়, অনেকে আরাম করে তাদেরও কোনো যেন আরামে ব্যাঘাত না হয়, কত সুন্দরভাবে তিনি আমাদেরকে পদ্ধতি বলেছেন। এটাও দেখে গিয়েছে যে মুয়াল্লিম জোরে জোরে দোয়া পাঠ করে তাওয়াফের মধ্যে, তার পিছনে শত শত লোক উচ্চ স্বরে তারা সেই দোয়া পাঠ করতে থাকে, যা দ্বারা অন্যান্য তাওয়াফকারী যারা রয়েছেন তাদের কষ্ট হয়ে যায়। তো হজে আমরা গিয়েছি, নিজেকেও কষ্ট থেকে বাঁচাবো, অন্যকেও বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সুগন্ধিযুক্ত সাবান দিয়ে এহরাম অবস্থায় হাত বা শরীর ধুতে করতে পারবে কি?
জি মুফতি সাহেব, চমৎকার আমার ভাই প্রশ্ন করেছেন। এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার তো নিষেধ, তো সুগন্ধিযুক্ত সাবান, সাবান তো যেহেতু ব্যবহার করতেই হয়, অনেক সময় প্রয়োজন পড়ে যায় হাত ধুতো করার সময় বা গোসলও প্রয়োজন পড়ে যায়, তো এর বিধান কি হবে একটু আমাদেরকে বলুন।
এহরামরত অবস্থায় সুগন্ধি তো লাগানো জায়েজ নেই, আর এরূপ ব্যবহারও উপযুক্ত নয়। যদিও বা সাবান ইত্যাদি এ সমস্ত বস্তু, তো এগুলো সাধারণভাবে আগুনকে স্পর্শ করে তারপরেই সাবান তৈরি হয়ে থাকে। এখন তার মধ্যে সেই হুকুম নেই সুগন্ধির ক্ষেত্রে যেগুলো মৌলিক সুগন্ধির মধ্যে রয়েছে। তারপরও বেঁচে থাকা দরকার যে এহরামরত অবস্থায় সুগন্ধিযুক্ত সে সাবান ব্যবহার করবে না, কিন্তু যদি কেউ করে তো তাতে কোনো ধরনের কোনো দম ইত্যাদি আবশ্যিক হবে না, কেননা এগুলো তৈরির ক্ষেত্রে আগুনের স্পর্শ দ্বারা তৈরি হয়েছে। এখন সুগন্ধি তার সে অবস্থানে নেই, এজন্য দমেরও হুকুম এখানে নেই। আর কিছু লোক সুগন্ধিহীন সাবান নিয়ে সেখানে যায়, তো ঠিক আছে, ভালো কথা, সেটা ব্যবহার করতে চাইলে সেটা ব্যবহার করতে পারেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আমরা একটি প্রশ্নের উত্তর জানতে পেরেছি যে সুগন্ধিযুক্ত সাবান আমরা ব্যবহার করতে পারবো, আর তার কী বিধান সেটিও আমাদেরকে বলে দিয়েছেন। অনেকে টেনশনে পড়ে যায় যে আমি এহরাম অবস্থায় এখন সুগন্ধিযুক্ত সাবান নিয়ে আসলাম, গোসল করতে পারবো কি না, হাত ধুতে পারবো কি না। মাশাআল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন যে কোনো সমস্যা নেই। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, এহরাম অবস্থায় কারো যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে সে কি করবে, একটু এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন।
এহরামরত অবস্থায় যদি কারো এই অবস্থা হয়ে যায়, ঘুমানোর সময় তার সাথে অবস্থা হয়ে যায় যে তিনি যে তার গোসল করা আবশ্যক হয়ে যায়, তো গোসল একেবারে করবে, যে কাপড় নাপাক হয়েছে সে কাপড়কেও পাক করে নিবে, এহরাম চেঞ্জ করে নিবে, পরিচ্ছন্ন হন, গোসল করুন, ময়লা ছাড়ানো হবে না, এটা মকরু আমল। ঘষে ধোয়া এহরাম অবস্থায় এমন নয়, এটা এহরাম পরিধানের আগে ঘষে পরিষ্কার করবেন, এটা ঠিক আছে। পরবর্তী পরিষ্কারের ক্ষেত্রে এভাবে পরিষ্কার করবেন যে সাধারণ গোসল, এখন পানি শরীরের উপর ছেড়ে দিবেন, পানি যাতে প্রবাহিত হয়, যখন প্রবাহিত হয়ে যাবে ভালোভাবে কুলি করে নিলেন, নাকে পানি প্রবেশ করালেন, গোসলের ফরজ পূর্ণ হয়ে গেল, আর এতে আপনার গোসলও আদায় হয়ে যাবে। আর সে হেরামের চাদর যদি নাপাক হয়ে যায় পরিবর্তন করে নিন। কিছু লোক এটা মনে করে যে চাদর পরিবর্তন করলে এহরাম ভেঙে গেল, এহরাম ভাঙবে না, এহরাম তখনই শেষ হবে, হাজি এহরামের আহকাম পরিপূর্ণ করল, অতঃপর তিনি পরিশেষে হলক কিংবা তকসির করে নিল, তখনই এহরাম শেষ হবে। চাদর খুলে রেখে দিল পাশে, তো এতে এহরাম ভঙ্গ হয়েছে বলা যাবে না। আচ্ছা, এটা ময়লা হয়ে গেল এহরাম, তো পরিবর্তন করে নিলেন, তো এতেও এহরাম ভেঙে যাবে না, এটা একেবারে আপনি করতে পারেন, এটার অনুমতি রয়েছে।
অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে পেরেছি। অনেকে বিধান না জানার কারণে তারা মনে করে যে আমি এহরাম খুলে রেখে দিলাম, এখন আমি এহরামকে খুলেই রেখে দিলাম। এটি নিয়তের উপর ডিপেন্ড, সেটি তো এহরামের কাপড়, সেটি অনেক সময় ময়লা হয়ে যায়, চেঞ্জও করতে পারেন, খুলে রেখেও দিতে পারেন প্রয়োজনে। তবে যেটি আমাদেরকে প্রশ্ন আমি করেছিলাম মুফতি সাহেবের কাছে, উনি উত্তর প্রদান করেছেন, কারো যদি এহরাম অবস্থায় গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে সেই গোসল কীভাবে করবে। নর্মালি পানি মুফতি সাহেব বলেছেন যেন প্রবাহিত করে, আমরা অনেকে ঘষে মেজে গোসল করে থাকি, এহরাম অবস্থায় এরকম গোসল করতে নিষেধ করা হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমি সজীব, আমার প্রশ্ন হলো, তাওয়াফের সাত চক্রের মধ্যে এক চক্র কম হলে তাওয়াফ কি শুদ্ধ হবে?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? অনেকে সাত চক্র দিতে গিয়ে সংখ্যা ভুলে যায়, অনেকে সাত চক্র দিয়ে ফেলে, আবার সে দ্বিধার মধ্যে পড়ে যায় যে আমার মনে হয় ছয়টা হয়েছে বা সাতটার অতিরিক্ত হয়ে গিয়েছে, কী বলবেন এই বিষয়ে?
প্রত্যেক তাওয়াফে সাতবার প্রদক্ষিণ করতে হয়, নফল তাওয়াফ হোক কিংবা উমরার তাওয়াফ হোক, অনুরূপভাবে হজের তাওয়াফ হোক, তো তাওয়াফের উদ্দেশ্যই সাতবার প্রদক্ষিণ। তো সে সাতের মধ্যে যে চার চক্কর রয়েছে সেগুলোকে রুকন বলা হয়ে থাকে। এখন কেউ চার প্রদক্ষিণ করল, তো তাওয়াফের এটা মনে করুন যে ফরজ অংশ আদায় হয়ে গেছে, কিন্তু পরবর্তী প্রদক্ষিণ অর্থাৎ সাতবার পূর্ণ করা এটা ওয়াজিব। আর যদি কেউ ছয়বার করল আর একটি চক্কর ওনার হয়নি, তো তার উপর তার সাদকা আবশ্যিক হবে, কিন্তু যদি সেখানে রয়েছে আর পুনরায় করে নে, তিনি এক চক্কর পূর্ণ করে নেন, তো সে সাদকাও রহিত হয়ে যাবে। তো এই জন্য যখনই তাওয়াফ শুরু করবেন তো সাত চক্কর পরিপূর্ণ তাওয়াফ করুন।
মাশাআল্লাহ, তাওয়াফ করার সময় সাতটি চক্কর দেয়া এটি জরুরি আবশ্যকীয়, এবং কেউ যদি ভুলে যায় এর বিধানও বলে দিয়েছেন, সাদকা আদায় করবে বা সেখানে উপস্থিত রয়েছে পরবর্তীতে যতটুক সে তাওয়াফ ভুলে গিয়েছে ততটুক তাওয়াফ সে পুনরায় করে ফেলবে, আদায় করবে, ইনশাআল্লাহ তার আদায় হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মুমতাহিন আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার এক প্রশ্ন, এহরাম অবস্থার পায়ে কি পড়বে?
জি, আমার ভাই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নের উত্তর নিব। তবে মাদানী চ্যানেল দর্শককে বলবো, যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন যা আপনারা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও প্রশ্ন যদি পাঠিয়ে দিন ইনশাআল্লাহ জবাজাল পরবর্তী অনুষ্ঠানে আমরা এটি প্রশ্নের উত্তর নিয়ে সেটি চালানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। জি মুফতি সাহেব কী বলবেন আমার ভাই যে প্রশ্ন করেছেন, এহরাম অবস্থায় পা কি খোলা রাখবে না কিছু পরিধান করতে পারবে, কি বলবেন এই বিষয়ে?
এহরাম অবস্থায় জুতা পরতে নিষেধাজ্ঞা নেই, পায়ে জুতো পরিধান করুন, জুতো বিশেষ ধরনের হতে হবে, কেননা এহরাম অবস্থায় উপরস্থ যে হাড্ডি আর উপরিভাগে গিরার সাথে যে জোড়া রয়েছে, তো সে উপরস্থ হাড্ডি এটা গোপন করা এটা জায়েজ হবে না। দুই ফিতার জুতা পরিধান করা হয়ে থাকে, দুই ফিতার পরিধান করা হয়ে থাকে, এক ফিতা এদিকে আসে আরেকটি ফিতা এদিকে আসে, সে উপরস্থ হাড্ডি তখন খালি থাকে। স্যান্ডেল ইত্যাদি পরিধান করা হবে না, কেন এটা উপর থেকে অনেক সময় বাঁধতে হয়, তো তখন গিরার সাথে যে জোড়া রয়েছে সেটাও গোপন হয়ে যাওয়ার সুযোগ থাকে, তো স্যান্ডেল ইত্যাদি পরিধান করবে না। তো জুতো পরবে, দুই ফিতার পরিধান করবে। পুরুষের জন্য মোজা চামড়া এগুলো পরিধান করা অথবা বদ্ধশু পরিধান করা এটা জায়েজ নেই, মহিলাদের জন্য এই হুকুম নয়। মহিলা মোজাও পরিধান করতে পারে, জোরাবও পরিধান করতে পারে, বন্ধশু জুতা যা কিছু রয়েছে সেই হিরামে পরিধান করতে পারে। তাদের জন্য এই হুকুম নয় যে তারা দুই ফিতাওয়ালা পরিধান করবে, মহিলাদের জন্য এই হুকুম নয়, এই হুকুম পুরুষের জন্য।
মাশাআল্লাহ, তিনি আমাদেরকে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তোবা যারাই এই অনুষ্ঠান দেখছেন, নতুন নতুন অনেক কিছু হজ সম্পর্কে তথ্য আমরা জানতে পাচ্ছি। অনুরোধ করব কিবলা শেখে তারিকাত আমিরা আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি হজ সম্পর্কে একটি চমৎকার কিতাব লিখেছেন যার নাম হচ্ছে রফিকুল হারামাইন, যা স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, এটি অধ্যয়ন করুন। হজে যাওয়ার পূর্বেই আমরা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটি আমরা যেন অধ্যয়ন করে নিই, পাঠ করে নিই। যে সকল প্রশ্নের উত্তর বা যে কোনো বিধান বুঝে না আসলে নিকটতীয় কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে আমরা যেন সেটি জেনে নিই, বা দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবকে আমরা অনলাইন প্রশ্নের মাধ্যমে কলের মাধ্যমে আমরা সেটি বিধান জেনে নিতে পারি, বা আমাদের এই অনুষ্ঠানে যদি প্রশ্ন করেন অবশ্যই সেটিরও উত্তর দেওয়া হবে। তো যারাই হজে যাচ্ছেন অবশ্যই নিজের সাথে রফিকুল হারামাইন রাখতে ভুলবেন না। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ তুহিন ইসলাম। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, তালবিয়ার বাক্যটি কেমন?
জি মুফতি সাহেব, আমার ভাই প্রশ্ন করেছেন, তালবিয়া যে পাঠ করা হয় তার বাক্য কি রয়েছে একটু যদি আমাদেরকে বলতেন, আর আমরা ইনশাআল্লাহ বরকতের জন্য পড়ার পাঠ করার চেষ্টা করব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
তালবিয়া বলা হয় যে যেটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, প্রসিদ্ধ তলবিয়া বাক্য হচ্ছে এগুলোই, আর এটা সুন্নতে মোবারকা এই কালিমা পাঠ করা। বেসিক এহরামের যখন নিয়ত হবে এখন তার সাথে তলবিয়া পাঠ করা এটা শর্ত, এটা জরুরি, এটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি এহরাম তো পরিধান করে কিন্তু তালবিয়া পাঠ করে না, অর্থাৎ এ লব্বাইকওয়ালা বাক্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই কালিমা অথবা তার স্থানে অন্য কিছু এমন জিকির, আল্লাহর জিকির এই নিয়তের সাথে অর্থাৎ তালবিয়াওয়ালা নিয়তের সাথে না বলে তখন তার সে তার এহরাম কিংবা উমরা কোনোটাই যথাযোগ্য নয়। তো এটা পাঠ করা এই বিবেচনায় শর্ত, কমপক্ষে একবার বলা উত্তম হলো এটা যে তিনবার পাঠ করা, আর হাজিদের জন্য এটাই হলো ওয়াজিফা, অর্থাৎ লাব্বাইকেই ওয়াজিফা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। তালবিয়া পাঠ করা কত সুন্দর লাগে শুনতে, না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকাওয়াল মুলক লা শরীকা লাক, এই যে তালবিয়া পাঠ করা হয় হাজিরা এক পোশাকে এক আওয়াজে যখন এই তালবিয়া পাঠ করে, শুনতে কত মাধুর্য লাগে, শুনতে কত সুন্দর লাগে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দারা এক পোশাকে এক ভঙ্গিতে এক আওয়াজে এক ধ্বনিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়ে তারা তালবিয়া পাঠ করছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে হলেও একবার সেই মক্কাতুল মুকাররমায় কাবার শরীফের নিকটে হেরেমের মধ্যে আমরা যেন এই তালবিয়া যেন পাঠ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তালবিয়ার আহকামও তিনি বলে দিয়েছেন, এহরাম অবস্থায় কমপক্ষে তালবিয়ার নিয়তে একবার অবশ্যই পাঠ করা উচিত বা তিনবার পাঠ করা উত্তম বলে দেওয়া হয়েছে, অন্যথায় এর আহকাম কি বিধান কি তাও বলে দেওয়া হয়েছে। অনেক হাজিরা যারা এহরাম পরিধান করার পর এহরামের নিয়তও করে নেন, কিন্তু এহরামের নিয়ত করে নিয়েছে, এখন দেখা যায় তালবিয়া পাঠ করেনি। উমরার উদ্দেশ্যে যারা রওনা দেয়, উমরা করার জন্য যায়, এহরাম পরে নিয়েছে, এহরামের নিয়তও করে নিয়েছে, কিন্তু তালবিয়া পাঠ করে ভুলে যায়। তো বিধান না জানার কারণে আমি এত সময়ও দিলাম, টাকাও খরচ করলাম, কিন্তু দেখা গেল আমার হজ বা উমরা অসম্পূর্ণ রয়ে গেল। তাই অনুরোধ করব যে কোনো ইবাদত করার পূর্বে তার বিধান তার আহকাম জানা অত্যন্ত জরুরি। আর জানবো কিভাবে, জানার কিছু পদ্ধতি রয়েছে, যারা জানে তাদের কাছে আমরা প্রশ্ন করি বা আমরা সেই বিষয় ভিত্তিক কিতাব যেন অধ্যয়ন করি। যদি বুঝে না আসে তো যারা এই সম্পর্কে জ্ঞান রাখে, যারা সুন্নি মুফতি রয়েছে তাদের কাছে গিয়ে আমরা যেন প্রশ্ন করি। আমরা দীন ইসলাম সম্পর্কে, দীনের বিধি বিধান সম্পর্কে প্রশ্ন করি না, করা উচিত। করলে কি বলা হয়েছে, প্রশ্ন জ্ঞানের চাবি, এর মাধ্যমে জ্ঞান অর্জন হয়। যারাই আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, এর মাধ্যমে ইলিম আমাদের অর্জন হয়েছে, যা এই সকল বিষয় আমাদের জন্য আদায় করা সহজ হয়ে গিয়েছে। তাই অনুরোধ করব মাদানী চ্যানেলের দর্শক, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, বা জানার যে কোনো বিষয় যদি থাকে তাহলে কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে জিজ্ঞেস করে নিন, ইনশাল্লাহ তারা উত্তর প্রদান করবেন। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, মাদানী কাফলাতে সফর করুন, সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইলমে দিনের মাহফিলের মধ্যে নিজেকে আবদ্ধ রাখুন। ইনশাল্লাহ এই সোহবত সংস্পর্শের বরকতেও আপনি ইলমে দিন অর্জন করতে পারবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তা স্মরণ রেখে তার উপর আমল করার তৌফিক দান করুক। এবং দোয়াও করি যারাই এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও হাজি বানিয়ে দিক, হজ এবং উমরা করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যারাই এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।